ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসন। যুক্তরাষ্ট্রে নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, সময় আছে আর মাত্র 3 সপ্তাহ। তাই নির্বাচনে নির্ধারণে কয়েকটি রাজ্য যেমন ফ্লোরিডা, ওহাইও এবং পেনসিলভেনিয়ায় জোরদার হয়েছে দুটি দলের জোর নির্বাচনী তৎপরতা। অসুস্থতা কাটিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার ফ্লোরিডায় একটি নির্বাচনী র্যালিতে যোগ দেন। তিনি বলেন, দুর্নীতিপরায়ণ রাজনৈতিক দল যে কোনো মূল্যে ক্ষমতা পুনরায় ফিরে পেতে এখন মরিয়া, আমরাই তাদের পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছি। প্রেসিডেন্ট ট্রাম্প দোষারোপ করে বলেন, জো বাইডেন আন্তর্জাতিক উগ্রবাদীদের বশবর্তী যারা তাকে নিয়ন্ত্রণ করছে, এবং ডেমোক্রেটিক দলকে সমাজতান্ত্রিক, মার্ক্সবাদী এবং বামপন্থী উগ্রবাদী দলে তারা পরিণত করবে। সংক্রমণে হাসপাতালে ভর্তি হবার পর প্রেসিডেন্ট ট্রাম্পের এটাই ছিল প্রথম নির্বাচনী প্রচারণা। ফ্লোরিডা যাওয়ার পথে হোয়াইট হাউস তাঁর চিকিৎসক ডক্টর কানলির স্বাস্থ্য মেমো প্রকাশ করে, যেখানে তিনি জানান প্রেসিডেন্টের পরীক্ষার ফলাফল 2 দিন নেগেটিভ ছিল, তবে কোন কোন দিন তা তিনি জানাননি। তাঁর চিকিৎসা দলের মূল্যায়ন যে প্রেসিডেন্ট ট্রাম্প অন্যদের সংক্রমিত করবেন না। ওদিকে জো বাইডেনও ওহাইও রাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। তিনি বলেন, ইউনিয়ন গাড়ি শ্রমিকেরা দেখেছেন করোনা সংকট, অর্থনৈতিক সংকট এবং জাতিগত বৈষম্যের সমন্বয়ে কি ঘটতে পারে। আজ তারা প্রস্তুত, তারা জানেন আমাদের পরিবর্তন আনতে হবে। রিয়েল ক্লিয়ার পলিটিক্সের সাম্প্রতিক জরিপে পেনসিলভেনিয়ায় জো বাইডেন 7.7 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই রাজ্যটি দুটি দলের কাছেই জয়ী হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার ইরান পরপর 2 দিন একদিনের সর্বোচ্চ মৃত্যুর কথা জানায়, যে মৃত্যু সংখ্যা ছিল রেকর্ড সংখ্যক 272 জন। স্বাস্থ্য দফতর সোমবার সর্বোচ্চ 4206টি নতুন সংক্রমণের কথা জানায়। মধ্যপ্রাচ্যে ইরানই সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ, যেখানে 5 লক্ষের অধিক জনগণ সংক্রমিত হয়েছেন এবং 28,800 বেশি লোকের সেখানে মৃত্যু হয়েছে। ঘনবসতিপূর্ণ তেহরানের অবস্থাই সবচেয়ে ভয়াবহ। কর্মকর্তারা যেখানে এ মাসের শুরুতে কঠোর নিষেধাজ্ঞা জোরদার করেছে, বিশ্ববিদ্যালয়, স্কুল, লাইব্রেরি, মসজিদ, সিনেমা হল, জাদুঘর এবং বিউটি সেলুনগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানে মৃত্যু সংখ্যা নতুন মাত্রায় পৌঁছাবার মাঝেই রবিবার দেশের মুদ্রামান সর্বনিম্নে গিয়ে পৌঁছায়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতি তথা জনগণের উপর নজিরবিহীন চাপের সৃষ্টি করেছে। জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এ সপ্তাহে দক্ষিণ এশিয়ার কতগুলো দেশ সফর করবেন। যুক্তরাষ্ট্রের এই এলাকায় আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের প্রতি সমর্থন ব্যক্ত করতেই তিনি এসব দেশ সফর করছেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চীনের আগ্রাসী মনোভাব প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ও জাপান এই অঞ্চলের ক্ষুদ্র দেশগুলির সঙ্গে সহযোগিতার হাত বাড়াতে চায়। জাপানের প্রধানমন্ত্রী সুগা অভ্যন্তরীণ বিষয়ে বেশি মনোযোগী, তাই পররাষ্ট্র নীতি বিষয়ে তাকে অনভিজ্ঞ ভাবা হয়। তার পূর্বসূরী চীনের দক্ষিণ চীন সাগরের সামরিক ক্ষমতায়নের ব্যাপারে ওয়াশিংটনকে সমর্থন জানাতেন, তবে জাপান ও যুক্তরাষ্ট্র কারোরই এই জলসময়ে কোনো দাবি নেই। দুটি দেশই চায় আন্তর্জাতিক ব্যবহারের জন্য চীন তা উন্মুক্ত করে দিক।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে করোনা সংক্রমণে আরো 22 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে সংক্রমিত হয়েছেন আরো 1,537 জন। শুনুন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
শুরু থেকেই করোনা সংক্রমণে গ্রাফ নিম্নমুখী দেখানো হয়েছিল। বলা হয়েছিল আমরা অনেকটাই করোনা মুক্ত, এখানে সংক্রমণ কম, মৃত্যুও কম। কিন্তু সরকারি সংস্থার একটি রিপোর্ট সব ওলটপালট করে দিয়েছে, নতুন করে আতঙ্ক ছড়িয়েছে, তথ্যের গরমিল প্রকট হয়েছে এই রিপোর্টে। সোমবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে 8ই মার্চ বাংলাদেশের প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। ওয়ার্ল্ডোমিটারও এটাই লিপিবদ্ধ রয়েছে। রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এবং ICDDRB সম্মিলিত এই জরিপ রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশে করোনার সংক্রমণ ঘটেছিল। USAID বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এই জরিপে আক্রান্তের চাঞ্চল্যকর তথ্য এসেছে। সর্বশেষ 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 22 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 1,537 জন। করোনায় আক্রান্ত হয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান হাসপাতালে ভর্তি হয়েছেন। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও আরও 10 জন কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের উত্তরপ্রদেশে দলিত সংখ্যালঘুদের উপর আবারও হামলা হয়েছে। কলকাতা থেকে পরমাশিস ঘোষের বিস্তারিত একটি প্রতিবেদন।
আজ মঙ্গলবার সকালে 3 দলিত বোনের উপর অ্যাসিড হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। এবার বাড়িতে ঢুকে হামলা চালালো দুষ্কৃতীরা। হামলার কারণ এখনো অজানা। তবে এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে দলিত এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল বলে মনে করছেন দেশের ওয়াকিবহাল মহল। এবারের ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোন্দা জেলা। 3 বোনের বয়স যথাক্রমে 8, 12 এবং 17 বছর। 3 জনের উপর একই সময় বাথরুম পরিষ্কার করার অ্যাসিড নিয়ে হামলা করা হয়। গুরুতর জখম অবস্থা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন 3 বোনই। পরিবার সূত্রের খবর, বাড়ির ছাদে ঘুমোচ্ছিল 3 বোন। সেই সময় কেউ বাড়ির রেইন ওয়াটার পাইপ বেয়ে ছাদে উঠে তাদের লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। তারা চিৎকার করে উঠতেই বাকি সদস্যরা ছাদে ছুটে আসে, কিন্তু কে হামলা করেছে তাকে ধরা যায়নি। আক্রান্তদের বাবা রাম আপ্তার জানিয়েছেন তার সঙ্গে কারো শত্রুতা ছিল না। গোন্দা জেলার পুলিশ সুপার শৈলেশ কুমার জানিয়েছেন 3 বোনেরই বয়ান রেকর্ড করেছে পুলিশ। এছাড়াও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। বিশ্ব যখন করোনা বিরুদ্ধে লড়ছে, এরই মাঝে অভাবনীয় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কেনিয়া, সুদান, ইথিওপিয়া ও কতগুলো পূর্ব ও মধ্য আফ্রিকী দেশসমূহ। বলতে গেলে মহাদেশের বিশাল একটি অংশ এখন ভয়াবহ বন্যার কবলে। উল্লেখিত সবগুলি দেশই করোনা সংক্রমণে জর্জরিত। এরই মাঝে বন্যায় গৃহহীন হয়েছেন বিশাল এক জনগোষ্ঠী। হাসপাতাল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসার সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। ইউগান্ডার আসন্ন সংসদীয় নির্বাচনে অন্যতম প্রার্থী রবার্ট কেগুলনি, যিনি সঙ্গীত শিল্পী ববি ওয়াইন নামেই পরিচিত, সামাজিক মাধ্যমে তার সমর্থকদের প্রতি নির্বাচনী প্রার্থীদের আর্থিকভাবে সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি জানান, তার ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম পার্টির বহু প্রার্থী সরকারের বেঁধে দেওয়া $30,00,000 বা $800 সংগ্রহ করতে না পারায় প্রতিযোগিতায় এখন ঝুঁকির মুখে। ববি ওয়াইন প্রেসিডেন্ট ইয়েরি মুসাভেনি ও তার মিত্রদের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, তাদের ধার্যকৃত অর্থ অতি উচ্চ রেখে তারা বিরোধীদের নির্বাচনে অংশ নেবার পথ বন্ধ করে দিতে চান। এবং সোমবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে বিক্ষোভের প্রেক্ষিতে বেলারুশ সরকার জানায় যে এখন থেকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ প্রয়োজন বোধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। স্বরাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে জানায়, এসব প্রতিবাদ বিক্ষোভ এখন সংঘবদ্ধ হয়ে উঠছে এবং যা অত্যন্ত বিপ্লববাদী। সোমবার মন্ত্রণালয় জানায় যে রবিবারের বিক্ষোভের সময় তারা 700-এর বেশি প্রতিবাদকারীকে গ্রেফতার করেছে। পেনশনভোগী 2,000-এর বেশি বয়োজ্যেষ্ঠ জনগণ সোমবার রাজধানীতে বিক্ষোভে অংশ নেন। তারা গো অ্যাওয়ে বা চলে যাও স্লোগান তোলেন। কেউ কেউ বিরোধী দলের পতাকাও বহন করছিলেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষকদের পশু বলে আখ্যায়িত করে বলেন, ধর্ষণ নামের পার্শ্ববিকতা নিয়ন্ত্রণ করতে তার সরকার আইন সংশোধন করে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিধান সংযুক্ত করেছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন মন্তব্য করে বলেন, যেহেতু বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন চালু নাই, তাই সরকার সংশোধিত আইনটিকে কার্যকর করতে অধ্যাদেশ জারি করে দিচ্ছে। তিনি বলেন,
ধর্ষণ একটা মানে আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করি। আমরা এখানে ধর্ষণ করলে সেখানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাস করে দিয়েছি, এবং যেহেতু পার্লামেন্ট সেশনে নাই, আমরা এটা অধ্যাদেশ জারি করে দিচ্ছি।
শেখ হাসিনা বলেন, এসিড সন্ত্রাসকেও কঠোর আইন করার মাধ্যমে নিয়ন্ত্রণ করা গেছে। নোয়াখালীতে বিভৎস করে এক নারীকে নির্যাতন ও সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে এক নববধূকে গণধর্ষণ সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনায় দেশ জুড়ে গত কয়েকদিন যাবৎ ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের মধ্যে সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করল। এদিকে নারী অধিকার নিয়ে কাজ করা দেশের অন্যতম সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ এক সংবাদ সম্মেলনে দেশব্যাপী ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে একটি লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়, যাতে বলা হয়েছে, ধর্ষকরা রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় প্রশ্রয় পাচ্ছে, যার ফলে নির্যাতনের শিকার নারীর পরিবার সঠিক ও সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হচ্ছে। ফলশ্রুতিতে হত্যা ও আত্মহত্যার মতো ঘটনা অহরহ ঘটছে বলে মনে করছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংস্থাটির পক্ষ থেকে নারীর সুরক্ষা নিশ্চিত করতে একটি কমিশন গঠন করা সহ 15 দফা দাবি জানানো হয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
শুরু থেকেই করোনা সংক্রমণে গ্রাফ নিম্নমুখী দেখানো হয়েছিল। বলা হয়েছিল আমরা অনেকটাই করোনা মুক্ত, এখানে সংক্রমণ কম, মৃত্যুও কম। কিন্তু সরকারি সংস্থার একটি রিপোর্ট সব উলটপালট করে দিয়েছে, নতুন করে আতঙ্ক ছড়িয়েছে, তথ্যের গরমিল প্রকট হয়েছে এই রিপোর্টে। সোমবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে 8ই মার্চ বাংলাদেশের প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। ওয়ার্ল্ডোমিটারও এটাই লিপিবদ্ধ রয়েছে। রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এবং ICDDRB সম্মিলিত এই জরিপ রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশে করোনার সংক্রমণ ঘটেছিল। USAID, বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এই জরিপে আক্রান্তের চাঞ্চল্যকর তথ্য এসেছে। বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকাতে কমপক্ষে 45 ভাগ মানুষ আক্রান্ত হয়েছেন। এই তথ্য অনুযায়ী ঢাকায় প্রায় 1 কোটি মানুষের শরীরে করোনা প্রবেশ করেছে। অথচ সরকারি হিসাবে এখনও সংক্রমণের সংখ্যা 4 লাখের ঘরে রয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ে আগাগোড়াই বিতর্ক ছিল, এখন পর্যন্ত সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা 5,500-এর অল্প বেশি। উপসর্গবিহীন রোগীকে কখনো করোনা বলে স্বীকৃতি দেওয়া হয়নি। সমীক্ষায় উপসর্গ ছাড়া রোগীকে করোনা হিসেবেই চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে, রাজধানীতে করোনা আক্রান্তের মধ্যে লক্ষণ বা উপসর্গ ছিল না। মধ্য এপ্রিল থেকে আগস্টের শেষ পর্যন্ত এই জরিপ চালানো হয়। ঢাকার 8টি বস্তির উপর পরিচালিত জরিপে দেখা যায় 74 ভাগ বস্তিবাসী আক্রান্ত হয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণের সংখ্যা নিয়ে মার্চ থেকেই প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, টেস্টের সংখ্যা কম হওয়ায় কত রোগী আক্রান্ত জানা যাচ্ছে না। টেস্টের দিক থেকে বাংলাদেশের অবস্থা একদম নিচে। 31 জেলার 12,699 জনের নমুনা পরীক্ষা করে রিপোর্টে বলা হয়েছে, বেশিরভাগ মানুষের অ্যান্টিবডি তৈরি হয়েছে। যদিও গবেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, দ্বিতীয় ঢেউ দোরগোড়ায়, স্বাস্থ্যবিধি না মেনে চললে বিপদ হতে পারে। সর্বশেষ 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 22 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 1,537 জন। করোনায় আক্রান্ত হয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান হাসপাতালে ভর্তি হয়েছেন। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও আরও 10 জন কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে উপস্থিত আমি সরকার কবিরুদ্দিন ওয়াশিংটন থেকে, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে অর্থনীতির অধ্যাপক ডক্টর শওকত আলী। আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বা বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কূটনীতি নিয়ে। সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক কূটনীতি নিয়ে আলোচনা হয়েছে উচ্চ পর্যায়ে এবং ভার্চুয়াল আলোচনা সভাপতি, এবং তাতে নতুনতর প্রাণ সঞ্চালন দুদেশের বাণিজ্যে এই নিয়ে কথাবার্তা হয়েছে। বিশেষ করে চীনের ওই এলাকায় অর্থনৈতিক আধিপত্যর বিস্তৃততর হওয়ার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অনেকে মনে করেন, বিশেষ করে অর্থনীতিবিদেরা। ডক্টর শওকত আলী, আপনি কি মনে করেন?
জি না, আপনি ঠিকই বলেছেন যে ইকোনমিক ডিপ্লোম্যাসি পার্ট হিসেবে যদিও একটু লেট হয়েছে, তারপরও আমরা এটাকে কংগ্রাচুলেশন জানাই, আমরা স্বাগত জানাই যে বাংলাদেশ বিশেষ করে স্ট্র্যাটেজিক তার যে পজিশন, জিওপলিটিক্যাল যে পজিশন, তা যুক্তরাষ্ট্র লেট হলেও এটা তার গুরুত্ব অনুধাবন করেই যে অ্যাগ্রিমেন্ট গুলো হয়েছে, বিশেষ করে টিকফা যেটা আমরা বলি ট্রেড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্ট, যেটা এই টিকফা অ্যাগ্রিমেন্ট যেটা হয়েছে আপনার ওয়াশিংটনে 2018 সাল, তার থেকে সূত্রপাত ধরে আপনার এখন যে ওপেন স্কাই পলিসির ব্যাপারে যেটা আমাদের ইস্টার্ন ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি মিস্টার কেক রাজ যেটা করেছেন, এটা অবশ্যই একটা ভালো দিক। এটা আমাদের দুই পক্ষ দুই দেশের বাইলেটার ইকোনমিক পলিসি, আর যে কথা আপনি বললেন যে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি বা ইকোনমিক ডিপ্লোমাসির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
জি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রধানত বাংলাদেশের তরফে ইন্ধন খাতে সীমাবদ্ধ থেকেছে দীর্ঘদিন ধরে, তারপরে এটা বিস্তৃততর হয় যুক্তরাষ্ট্রের উন্মুক্ত আকাশ নীতির পরিপ্রেক্ষিতে, ঢাকা এবং নিউ ইয়র্কের মধ্যে বিমান চলাচলের মধ্যে দিয়ে। মাঝখানে সেটা বন্ধ হয়ে গিয়েছিল, ওই বিমান চলাচল আবার বাংলাদেশ বিমানের শুরু হওয়ার কথা এই আলোচনার পরিপ্রেক্ষিতে উল্লেখ করা হয়েছে। আলোকপাত করবেন।
জি, এখানে বলা হয়েছে যে 500,000 পিপলস আপনার লিভিং ইন দিস ইউনাইটেড স্টেটস, আমি মনে করি সংখ্যা আরো বেশি হবে, প্রায় ক্লোজ টু মিলিয়ন হবে। আপনি যদি কানাডাও ধরেন, কানাডা থেকে তো এখানে আসে বিভিন্ন ভাবে তারা যায়, বিশেষ করে জেএফকে বা ওয়াশিংটন বা অন্যান্য স্টেট থেকে, তো এটা খুবই একটা ভালো উদ্যোগ। 2006 সালে ডাইরেক্ট যে ফ্লাইটটা ছিল সেখানে আমিও চড়েছি, আমিও গিয়েছি দেশে, এটা খুবই উপকারী ছিল। মাত্র কবির ভাই আপনার মাত্র বেসিক্যালি 8-10 ঘন্টার ভিতরে, আমার যদি মনে পড়ে ম্যাক্সিমাম 12 আওয়ার্সের ভিতরে আপনার ডাইরেক্ট ফ্লাইট যেটা ছিল আমার মনে পড়ে এটা গেছে, এমনকি অনেক বাচ্চারাও আপনারা সরাসরি মা বাপ তাদেরকে পাঠিয়ে দিত একদম নিউ ইয়র্ক থেকে একদম ডাইরেক্ট আপনার হচ্ছে ঢাকাতে। তো এই সুযোগ সুবিধাগুলো যদি আরো বিস্তৃত হয় তাহলে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু বাংলাদেশও অনেক লাভবান হবে, অক্ষর যুক্তরাষ্ট্র তো হবেই। তার কারণ হলো যদি মানুষের ভ্রমণ সুবিধা, যেমন মনে করেন এখন টার্কিশ এয়ারলাইন, কাতার, কুয়েত, বাহরাইন এসব যেতে খুব ঝামেলা হয়ে যায়, বিভিন্ন এয়ারপোর্টে যেতে হয়, মেয়েরা যায় একটু বেশি বাংলাদেশে ঘুরতে, তাদের জন্য অসুবিধে, প্লেন চেঞ্জ করতে হয়, অনেক দূর হেঁটেও যেতে হয় অনেক সময়। তো এই যদি এই ডাইরেক্টলি আমরা এই ফ্লাইটের ব্যবস্থা করা যায় যেটা 2006 সালে বন্ধ হয়ে গেছিল, তাহলে আমার মনে হয় যে অর্থনৈতিক দিয়ে বাংলাদেশের উপকার হবে। তার কারণ আপনি জানেন যে যখন একটা মানুষ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যায় লট অফ ফরেন কারেন্সি, হার্ড কারেন্সি গুলো আমরা জানি, অনেক সময়কে বলা হয় গোল্ড কারেন্সি, তো এটা যত বেশি যাবে বাংলাদেশের ট্যুরিজম, যে কথা আপনি উল্লেখ করেছেন, এটা যদি বাড়ে তাহলে অবশ্যই বাংলাদেশ মানে বিনা কষ্টে উইদাউট এনি কাইন্ড অফ ট্রেড অ্যাক্টিভিটিস এই টাকাটা মুক্ত টাকা ফ্রি বাংলাদেশ ফরেন কারেন্সি মিলিয়ন্স অফ ডলার পারিয়া তারা পাবে, ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই।
জি, আপনি যথার্থই বলেছেন, যুক্তরাষ্ট্রে আমরা জানি মোটামুটি ভাবে প্রায় 5 লক্ষ বাংলাদেশীর বসবাস, এবং তারা এই যে ডাইরেক্ট ফ্লাইট যেটা ছিল বাংলাদেশ বিমানের তাতে করে তাদের অনেক সুবিধা হতো, সেটা আবার নতুন করে চালু হতে যাচ্ছে, তাতে করে আসার সঞ্চার হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশ গার্মেন্টসের একটা জায়গা ছিল, মোটামুটি আছে, ভালো অবস্থান। এছাড়াও মাছ, সামুদ্রিক মাছ বা শাকসবজি ইত্যাদিও বাংলাদেশের তরফে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়ে থাকে, তাই না?
জি জি জি। আপনি যদি লন্ডনে দেখেন তো দেখা যায়, আমি লন্ডনে তো যাওয়া হয় মাঝে মাঝে, তো লন্ডনে যদি আপনি দেখেন বাংলাদেশের শাকসবজি, যে কথা আপনি বললেন যে ইটস দ্য গ্রোথ ইন, আপনার আমরা যশোর কুষ্টিয়া চলে আসে ঢাকায়, সেখান থেকে ডাইরেক্ট লন্ডনে আসে মাত্র কয়েক ঘন্টার ভিতরে, এবং ওই খুবই টাটকা। কিন্তু কবির ভাই মাছগুলো আমি দেখেছি খুবই ফ্রেশ, আমরা যে পাই না নিউ ইয়র্কে বা যুক্তরাষ্ট্রে বা ওয়াশিংটন, কিন্তু এটা দেরি হয়, তার কারণ এটা তো অনেকই জাহাজের মাধ্যমে আসে, প্লেনও আসে মাঝে মাঝে, বাট ইটস ভেরি এক্সপেন্সিভ ভেঞ্চার। আচ্ছা নিউ ইয়র্ক, কারেক্ট যে এই ডাইরেক্ট ফ্লাইট যদি হয় তাহলে আমাদের ট্রেডের যে একটা সুযোগ সুবিধে এটাও কিন্তু দারুণ ভাবে আপনার বেড়ে যাবে। এখানে হলো যে আমাদের জিএসপিটা কিন্তু সাসপেন্ড করা হয়েছে 2013 সালে, তো আমার মনে হয় যে উদ্যোগের ভিতরে দুই দেশের যদি যোগাযোগটা বাড়ে, ট্রেড রিলেশনশিপটা বাড়ে, তাহলে জিএসপিটা যেটা 2013 সালে সাসপেন্ড করা হয়েছে, যে কথা আপনি বললেন যে বিশেষ করে গার্মেন্টস এবং অন্যান্য রপ্তানির ক্ষেত্রে কিন্তু একটা নতুন দিকের উন্মোচন হওয়ার সম্ভাবনা আছে। প্রথমে সম্পর্কটা হোক, পরবর্তীকালে আস্তে আস্তে এই জিনিসটা যদি ওভারকাম করা যায় দেন ইট উইল বি এ ভেরি গুড আইডিয়া। কারণ আমরা বাংলাদেশে থেকে এখন বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে $1.5 billion মাত্র এখানে এক্সপোর্ট করা হয়, আর বাংলাদেশে এখন থেকে প্রায় $5-6 billion আমরা ইম্পোর্ট করে থাকি। এই জিনিসগুলো কিন্তু তখন আরো বাড়বে, আর যদি জিএসপি সাসপেন্ড করা হয় তাহলে ডবল ট্যাক্সেশনের যে ইয়েটা কমে যদি যায় তাহলে কিন্তু আমাদের বাণিজ্যিক ক্ষেত্রে দারুণ ভাবে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।
জি, কিছুদিন আগেও কবছর আগেও স্টোরে গিয়ে হঠাৎ জামা কাপড় খোঁজার সময় দেখতাম যে মেড ইন বাংলাদেশ, তো খুব উৎসাহিত, ভালো লাগে,
রাইট?
তো এখন এটা তো যত্রতত্রই দেখা যায়, যে কোনো স্টোরে গেলে পরি যে কোনো একটা টি শার্ট বা একটা ট্রাউজার বা একটা জ্যাকেট তুলে দেখা যায় যে মেড ইন বাংলাদেশ লেখা আছে। তো এটা আরো সম্প্রসারিত হবে, আমরা এই আশাবাদের মধ্যে দিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। অর্থনীতির অধ্যাপক ডক্টর শওকত আলী নিউ ইয়র্ক থেকে আপনি আমাদের এই অনুষ্ঠানে যোগ দিলেন, আমাদের সঙ্গে আলোচনায় কথা বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই আয়োজন নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিসা আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আজকে নিউজ ওয়ার্ড হচ্ছে ক্রিটিক্যাল।
ক্রিটিক্যাল এই শব্দটি কিন্তু আমি শুনেছি, তবে এর আসল অর্থটা কি হবে তা আমার জানা নেই।
আসলে ক্রিটিক্যাল শব্দটার অনেকগুলো মানে আছে, সেই ব্যাখ্যায় আমরা সাবরিনা একটু পরেই যাব।
আচ্ছা,
তার আগে শোনো একটি পুরনো খবরের এই অংশটুকু।
To this report about the Ebola virus in Africa.
The speaker is American Ambassador Linda Thomas-Greenfield. She is talking about two African leaders who could not come to Washington for talks.
Sabrina, বলো তো এখানে কি বলা হচ্ছে?
হ্যাঁ, এখানে তো বলা হচ্ছে, এই খবরটিতে বলা হচ্ছিল যে প্রথমেই তারা বলছিল যে আফ্রিকায় ইবোলা ভাইরাস সম্পর্কে এই প্রতিবেদনটি শুনুন।
আর এই রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড কি নিয়ে কথা বলছেন সে সম্পর্কে এখানে কি বলা হচ্ছে?
হ্যাঁ, তিনি বলছিলেন, তিনি দুজন আফ্রিকান নেতা সম্পর্কে বলছিলেন যারা আলোচনার জন্য ওয়াশিংটনে আসতে পারেনি।
বাহ, তোমার এই অনুবাদটাও একদম ঠিক হয়েছে। এবার তাহলে রাষ্ট্রদূতের কণ্ঠেই শোনা যাক তিনি কি বলছেন।
We understand what they're doing and why they had to make the tough decision not to come to Washington but to stay at home and address this critical problem.
তিনি বলছিলেন, রাষ্ট্রদূত গ্রিনফিল্ড বলছিলেন, আমরা জানি তারা কি করছেন এবং কেন তারা ওয়াশিংটনে না আসার টাফ ডিসিশন নিলেন, বরঞ্চ তারা বাসায় বসে এই ক্রিটিক্যাল সমস্যাকে ঠিকানা নির্ণয় করছেন।
সাবরিনা, তোমার অনুবাদটা ঠিক হয়েছে বলবো, কিন্তু বেশ খানিকটা
এলোমেলো হয়ে গেছে।
হ্যাঁ বুঝতে পারছি, সেই টাফ এবং ডিসিশন, তাছাড়া ওই যে ক্রিটিক্যাল, এই শব্দগুলোর অর্থ তো বুঝতে পারছি না।
হ্যাঁ টাফ মানে হচ্ছে কঠিন বা কঠোর, আর ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত।
হ্যাঁ এখন বুঝেছি, তবে আমরা তো প্রায় ডিসিশন শব্দটা ব্যবহার করি না, আর সেজন্যই সিদ্ধান্ত শব্দটা তেমন মনে পড়ছিল না।
হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো, কারণ আমরা বাংলা ভাষা ব্যবহার করার সময় অনেক সময় আমরা কিছু কিছু ইংরেজি শব্দ তো অবশ্যই ব্যবহার করি, কিন্তু ওই যে হোম শব্দের বাংলা তুমি বললে বাসা, সেটাও কিন্তু ঠিক হয়নি।
কেন? হোম মানে তো বাসা।
হ্যাঁ হোমের একটা মানে, প্রধান মানেই বলতে পারো বাসা, কিন্তু এখানে যে অর্থে হোম শব্দটা ব্যবহার করা হয়েছে সেটার অর্থ হচ্ছে নিজের দেশ বা স্বদেশ।
ও আচ্ছা।
তাছাড়া আরেকটা শব্দের অনুবাদও কিন্তু ভুল হয়েছে সাবরিনা।
কোনটা?
অ্যাড্রেস শব্দের বাংলা তুমি করেছো ঠিকানা।
কিন্তু অ্যাড্রেস মানে তো ঠিকানা।
সাবরিনা আসলে কি জানো, একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে, আর অ্যাড্রেস হচ্ছে তেমনি একটা শব্দ। এর প্রচলিত অর্থ ঠিকানা, সেটা সাবরিনা ঠিকই বলেছে। অ্যাড্রেসের আরেকটা অর্থ হচ্ছে ভাষণ দেয়া, বক্তৃতা দেয়া, কিন্তু এখানে এই দুটি অর্থের কোনোটাই কিন্তু প্রযোজ্য নয়।
তাহলে
এখানে অ্যাড্রেস মানে হচ্ছে কোনো কিছুতে ব্যাপৃত হওয়া, সংযুক্ত হওয়া, লিপ্ত হওয়া বা অনেক ক্ষেত্রে মোকাবেলা করা।
আচ্ছা এবার বুঝতে পারছি আমার ভুলগুলো কোথায় হয়েছিল।
এবার তাহলে প্রথমেই শোনা যাক ক্রিটিক্যাল শব্দের ব্যাখ্যা।
The word critical has several different meanings.
In our story, critical means very serious or important. Critical can also mean a turning point for something. For example, a battle could be a critical point in a war when one side takes the lead.
তাহলে সাবরিনা এবার বলো তো ক্রিটিক্যাল শব্দ সম্পর্কে তুমি কতটুকু কি বুঝলে?
হ্যাঁ এখানে বলছে যে ওই শব্দের বিভিন্ন রকমের অর্থ আছে, মানে যে কথাটা আপনি শুরুতে বলেছিলেন।
তারপর তারপর কি বলছে? হ্যাঁ
তারপর বলছে যে এই খবরে ক্রিটিক্যালের অর্থ হচ্ছে গুরুতর বা গুরুত্বপূর্ণ।
বাহ একদম ঠিক বলেছো। এই যেমন ধরো ক্রিটিক্যালি ইল, এর বাংলা হতে পারে গুরুতর অসুস্থ।
হ্যাঁ এরকম বাক্য তো আমরা প্রায় শুনি।
ক্রিটিক্যালের আরেকটা মানে বলছে এখানে, সেটা কি বলতো?
হ্যাঁ তারা বলছিল টার্নিং পয়েন্ট, কিন্তু সেটা তো আমি ঠিক বুঝতে পারছি না।
আচ্ছা এই টার্নিং পয়েন্টের মানেটা হচ্ছে সন্ধিস্থল বা সংকটময় মুহূর্ত। এবং এখানে বলছে যেমন ধরো উদাহরণস্বরূপ, আ ব্যাটল কুড বি আ ক্রিটিক্যাল পয়েন্ট ইন ওয়ার, মানেটা বুঝতে পারছো?
মানে এর অর্থ হচ্ছে যুদ্ধের সন্ধিস্থল হতে পারে লড়াই।
হ্যাঁ তাছাড়া ক্রিটিক্যালের আরেকটা অর্থ হচ্ছে সমালোচনা মুখর হওয়া, তবে এখানে ক্রিটিক্যাল শব্দটা ব্যবহার করা হয়েছে গুরুতর বা সংকটময় এই অর্থে।
আচ্ছা বুঝতে পারছি এখন, তবে সত্যি ক্রিটিক্যাল শব্দটি বেশ জটিল।
তাহলে আজকের মতো এই অনুষ্ঠান থেকে ওঠার আগে
আমি সামরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একরাশ শুভকামনা।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English.
Today on the program, you will hear from Brian Lynn and John Russell. Later, Steve Ember will present our American history series, The Making of a Nation. But first, here is Brian Lynn.
A new study suggests Earth could have lost up to 60% of its atmosphere in the collision of space objects that created the moon. Most scientists believe this event happened about 4 billion years ago, when Earth was still developing. They think a massive object, possibly the size of the planet Mars, hit the Earth, sending vaporized particles into space. Gravity is believed to have brought these particles together to form the moon. The study presents evidence that this collision might have caused Earth to lose between 10 to 60% of the atmosphere it had. A report on the study appeared in the publication Astrophysical Journal Letters. The researchers' impact hypothesis is one of three leading theories of how the moon was formed. The others suggest the moon was either created at the same time as Earth, or that it was captured by Earth's gravitational field as it traveled through space. The researchers decided to explore how massive collisions of objects affected rocky planets with thin atmospheres. To do this, they carried out more than 300 supercomputer simulations. The experiment considered the positions at which the objects hit the planet, the speed of the impacts, as well as the size and mass of the colliding object. Earlier research suggested that impact collisions during the latter stages of the formation of a planet can affect its atmosphere. The computer models in this study expanded on this idea. They showed that a collision, like the one that may have formed the moon, likely took a large part of Earth's atmosphere. The study's lead researcher, Jacob Kegerreis, is with Durham University in Britain. He is a cosmologist, a scientist specializing in the beginnings and development of the universe. Kegerreis noted in a statement that the computer simulations do not directly explain how the moon was created. However, the effects on the Earth's atmosphere could be used to narrow down the different ways it might have been formed. Kegerreis said the study shows a new way to look at how similar collisions led to the loss of atmospheres of other rocky planets. Such methods could be used by scientists investigating how the moon came to be, as well as other very large impacts. The study also suggests that large slow-moving impacts between newer planets and massive objects could add to the planet's atmosphere if the colliding object also has its own atmosphere. The researchers say they hope the study will give scientists a better understanding of the moon's formation and help to explain how atmospheres develop on other planets. I'm Brian Lynn.
Many people in the United States are returning to changed workplaces after months of lockdowns. New social distancing and cleaning requirements are being put into effect in some places. One big difference is in break rooms, where workers used to drink coffee and talk. Food companies such as Keurig Dr. Pepper, Lavazza, and Nestle have released new technology for these rooms in the time of COVID-19, the disease caused by the coronavirus. Nestle said it has worked with manufacturers to change its coffee makers. The machines let users choose their drinks by holding a finger over a screen, but they do not touch it. Lavazza recently released a new coffee maker that works with a mobile application or app. It can make cappuccinos and lattes, special kinds of coffee drinks, without people having to touch the machine. U.S. coffee machine manufacturer Bun has a different idea. It has added a QR code, a special kind of code, to its current machines. The new code lets users order drinks through a website. Supplying offices with coffee beans and coffee makers is a big business in the United States. Last year, the business research company Packaged Facts said that the market was valued at $5.7 billion. These coffee companies have had sales fall during coronavirus lockdowns, but they hope to improve business by making changes. The goal is to reduce workers' and employers' concerns. Some studies suggest offices will fill up very slowly. Offices might never return to the same number of workers that they had before the coronavirus health crisis. Good Firms is a research company based in Washington, D.C. The company said recently that its international study of 168 businesses showed that nearly one-third of workers had returned to their offices. Nearly 60% wanted to do so, but more than half remained concerned about their safety. Alicia LaBeouf is a marketing and sales official at food service company Canteen. She said changes to office food services were important for dealing with such concerns. Cooks who prepare meals have been replaced by food stations at large companies such as Verizon and United Health Group, Incorporated. Microsoft Corporation has begun using touchless coffee machines. At Mohawk Industries, refrigerators have special, foot-operated doors. At a FedEx building, Canteen has replaced credit card payment with Canteen's Connect and Pay app, which also shows nutritional information. Offices need to change, said Tom Vecchione. He helps plan workplaces at the architecture services company Vocon in New York City. The company is taking down doors and removing screens in offices. The goal is to create larger common areas that make social distancing easier. The company also is replacing chairs with stools to discourage people from staying in one place for too long. I'm John Russell.
Drug maker Eli Lilly and Company said it has asked U.S. officials to approve emergency use of an experimental antibody treatment for COVID-19. Lilly said early results of a study show the treatment reduced hospital emergency room visits for persons with mild or moderate forms of COVID-19. It said the therapy also reduced signs of the disease, the amount of the virus, and length of hospital stays for such patients. The company announced the study's partial results before a meeting with investors and the public. The findings have yet to be published or examined by independent scientists. The antibody treatment appears to work like one given to President Donald Trump. The treatment he took was developed by Regeneron Pharmaceuticals. Both therapies are designed to connect human antibodies to the coronavirus that causes COVID-19 and limit its ability to spread. The antibodies are usually given as a one-time treatment through intravenous therapy. Daniel Skovronsky is a doctor and Eli Lilly's chief scientific officer. He said in a statement, "We believe the data generated to date provide sufficient evidence that both monotherapy and combination therapy may be effective to treat COVID-19 in patients with a high risk for serious outcomes." The monotherapy involves an antibody called Li-CoV-555. The combination therapy combines that antibody with an antibody called Li-CoV-16. The medical news website StatNews reported that Lilly had previously released results for a similar treatment using one antibody, which experts viewed as promising. But the new results of a combination of two antibodies appear, based on limited data provided in a press release, to be more robust. The drug maker is asking the U.S. Food and Drug Administration to permit use of its single antibody treatment in emergency situations. The company expects to seek government approval of the combination treatment in November. At this time, the FDA has only approved the drug remdesivir for emergency use in COVID-19 patients. Lilly said it has already started manufacturing the drug Li-CoV-555. The company expects to have 100,000 doses ready in October and 1 million by the end of the year. It hopes to have 50,000 doses of the combination therapy ready by year's end. The drug maker added that it is also working with regulators around the world to make these treatments available.
Are you at risk of getting seriously ill from the new coronavirus? Here are some things to keep in mind. 80% of coronavirus cases are mild. Young and healthy people are at low risk. Other people and those with serious health conditions have a greater risk of serious illness or even death. If you have a cough, fever, and difficulty breathing, contact a doctor and stay away from other people. For more information, visit the World Health Organization website at www.who.int or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
From VOA Learning English, welcome to the Making of a Nation. I'm Steve Ember. During the first half of the 19th century, leaders of the United States could find no answer to the question of slavery. The dispute grew more threatening after the war with Mexico in 1849. Northern states refused to permit slavery in the new territories of California and New Mexico. Southern states declared that they had a constitutional right to bring slaves into the new lands. The South was ready to secede, to leave and break up the Union of States. Then, in 1850, Senator Henry Clay of Kentucky offered a compromise to avoid secession and a likely war between the North and South. He said the Union was permanent and created for all future Americans. He attacked the South's claim that it had the right to leave. He warned the war that would follow Southern secession would be long and bloody. 1 week after Senator Clay spoke, Senator Jefferson Davis of Mississippi explained his position. He did not say much about Clay's proposed compromise. Davis was sure that no good would result from it, not even from stronger laws on the return of escaped slaves. Davis said what was needed was a change in the North's policy toward the South. He said the North must recognize the rights of Southerners, especially the right to take slave property into U.S. territories. Davis said Congress had no right to destroy or limit this right. He admitted that the old Missouri Compromise of 1820 had limited the right to take slaves into the territories. He said the 1820 Compromise worked not because Congress passed it, but because the states agreed to it. Senator Davis said the North was responsible for the growing split in the country because the North was trying to get complete control of the South. He said if these efforts were not stopped, the North someday would be powerful enough to change the Constitution and end slavery everywhere. Davis warned the South would never accept this change. 3 weeks later, the Senate heard another Southern leader, Senator John C. Calhoun of South Carolina. For years, Calhoun was the voice of the South. He now was 68 years old and a sick man. He spent the last week in February writing what he believed to be the true position of the South. Many senators understood it would be his last speech. On Monday, March 4th, the Senate was crowded when Calhoun entered. One by one, friends came to speak to him. The old man's long gray hair fell to his shoulders. His face was thin and white, but his eyes were bright and his jaw firm. Calhoun was too weak to read his speech. He asked another senator to read it for him. Calhoun said that for a long time he had believed the dispute over slavery, if not settled, would end in disunion. Calhoun said it was clear now to everyone that the Union was breaking apart, that the ties that had held the North and South together were breaking one by one. Three churches, once united across the nation, now were split between the North and South. The major political parties, he declared, were divided in the same way. Calhoun said the North was responsible for all this disunity, because it had destroyed the political balance between the two parts of the country. As the population of the North had grown large, he noted, that part of the country seized political and economic control. The North passed tariff bills the South opposed. It had filled most of the offices in the federal government. It closed the new territories to Southern slaveholders. And, said Calhoun, it viciously attacked the Southern institution of slavery. The situation was so bad, he said, that the South could not, with honor and safety, remain in the Union. How can the Union be saved, he asked. Not by the compromise proposed by the senator from Kentucky. There is but one way, a full and final settlement with justice of all the questions disputed by the two sections. The South asks for justice, simple justice, and less she ought not to take. She has no compromise to offer but the Constitution, and no concession or surrender to make. She has already surrendered so much that she has little left to surrender. At the end of Calhoun's speech to the Senate, Southern lawmakers crowded around the old man, congratulating him. But many of them could not agree with his demands and the violence of his words. By now, most Southerners believed that Senator Clay's proposals were a reasonable way to settle the difference and protect the Union. Yet Clay worried that Northerners might reject his proposals. Many in the North felt slavery was wrong. They opposed Clay's compromise because it might permit slavery in New Mexico, and because it called for stronger laws on the return of slaves who had escaped to the North. So Clay asked an important senator from the North to speak in support of his proposals. Daniel Webster represented the northeastern state of Massachusetts. Senator Webster believed that slavery was evil. Yet he believed that national unity was more important. He did not want the nation to divide. He did not want to see the end of the United States of America. Webster was 68 years old, as old as Calhoun. 3 days after Calhoun's speech, Webster spoke to the Senate. His voice was weaker now, but his words rang with the same strength as years earlier. I speak today, he said, to save the Union. I speak today out of a concerned and troubled heart. I speak for the return of a spirit of unity. I speak for the return of that general feeling of agreement which makes the blessings of this Union so special to us all. Senator Webster spoke of how he hated slavery. He spoke of his fight against the spread of slavery, but he disagreed with those who wanted laws making slavery illegal in new territories. It would not be wise to pass such laws, he said. They would only make the South angry. They would only push the South away from the Union. Then Webster spoke about the things the North and South had done to make each other angry. One, he said, was the failure of the North to return runaway slaves. He said the South had good reason to protest. It was a matter of law. The law was contained in Article 4 of the nation's Constitution. Every member of every Northern legislature, Webster said, has sworn to support the Constitution of the United States. And the Constitution says that states must return runaway slaves to their owners. This part of the Constitution has as much power as any other part. It must be obeyed. Next, Webster spoke about abolition societies. These were organizations that demanded an end to slavery everywhere in the country. I do not think that abolition societies are useful, Webster said. At the same time, I believe that thousands of their members are honest and good citizens who feel they must do something for liberty. However, their interference with the South has produced trouble. As an example, Webster spoke about the state of Virginia. Slavery was legal there. Webster noted that public opinion in Virginia had been turning against slavery until abolitionists angered the people. After that, he said, no one would talk openly against slavery. He said abolitionists were not ending slavery, but helping it continue. Then Webster said the North also had a right to protest about some things the South had done. He said the South was wrong to take slaves into new American territories. He said attempts to expand slavery violated earlier agreements to limit slavery to areas where it already existed. Webster said the North also had a right to protest statements by Southern leaders about working conditions in the North. Southerners often said that slaves in the South lived better lives than free workers in the North. Webster appealed to both sides to forgive each other. He urged them to come to an agreement. He said the South could never leave the Union without violence. Webster said the two sides were joined together socially, economically, culturally, and in many other ways. There was no way to divide them. No Congress, he said, could establish a border between the North and South that either side would accept. In general, Webster's speech to the Senate was moderate. He wanted to appeal to reason, not emotion. Yet it was difficult for him to be unemotional. His voice rose as he finished. Secession, he called out. Peaceable secession. Your eyes and mine will never see that happen. There can be no such thing as peaceable secession. We live under a great constitution. Is it to be melted away by secession, as the snows of a mountain are melted away under the sun? Let us not speak of the possibility of secession. Let us not debate an idea so full of horror. Let us not live with the thought of such darkness. Instead, let us come out into the light of day. Let us enjoy the fresh air of liberty and union. Northern abolitionists quickly criticized Daniel Webster's speech. They called him a traitor. But most people of the North accepted Webster's appeal for compromise. His speech cooled the debate that threatened a complete break between the North and South. Yet the speech was not the end of the debate.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.